أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কেনা, লেনদেন, সেই সম্পর্কে আমরা অনেক কিছুই বর্ণনা করে এসেছি। তার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কয়েক চারটি অবস্থা ছিল, অর্থাৎ এক সময় লেনদেন নগদ হয়, অর্থাৎ নগদ টাকা দিয়ে মাল তুলে নিয়ে যাওয়া, একবার না টাকা নগদ দেওয়া হচ্ছে না মাল তুলে দেওয়া হচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্য হচ্ছে, মাল এবং টাকা দুটোই পরবর্তীতে দেওয়া হয়। তৃতীয় অবস্থায় একবার ক্রেতা টাকা পরিশোধ করে দেয়, মাল পরবর্তীতে নেয় বাকি, অথবা ক্রেতা মাল টাকা দেয় না, মাল নিয়ে যায়, যাকে আমরা বাকি বলি। যাই হোক না কেন, সেই ক্রেতা টাকা দিয়ে মাল না নিয়ে যাওয়াকে আমরা বলেছিলাম বাই ওসলাফ বা সলাফ বলা হয়। টাকা না দিয়ে মাল নেওয়াকে আমরা যেটাকে বলি বাকি, নেসিয়ে ফার্সিতে উর্দুতে বলা হয়। তার উল্টোটা টাকা দিয়ে মাল না নিয়ে যাকে বলা হয় অগ্রিম ক্রয় করা। এর অনেক শর্তসমূহ বর্ণনা করা হয়েছে। এ পর্যায়ে তার কিছু বিধান রয়েছে যে অগ্রিম ক্রয় করলে কি কি করতে হয়। তার মধ্যে যে ব্যক্তি একটি মাল ক্রয় করেছে, অগ্রিম টাকা দিয়ে দিয়েছে কিন্তু মাল এখনো হস্তান্তর করা হয়নি, যে সময়ে মাল হস্তান্তর করার কথা, এখন সে যদি সেই মাল বিক্রি করতে চায় যেটা তার হস্তগত হয়নি, সেই ক্রেতা সেই সময়ের পূর্বে সেই মালটি বিক্রি করতে পারবে না। তবে যদি সময় পার হয়ে যায়, সেই মাল তার হস্তগত না হলেও ক্রেতা সেই মালকে বিক্রি করার হক বা অধিকার রাখে, অর্থাৎ এতে কোনো অসুবিধা নেই। যেহেতু তার সময় পার হয়ে গেছে, সেই মাল তার দাম উঠানামা করুক বা না করুক, যে কোনো অবস্থাতে সে মালিক বলে বিবেচ্য হবে, এবং তাই সে মাল সে হস্তান্তর না হলে, হস্তগত না হলেও সে বিক্রি করতে পারবে, কিন্তু সময়ের পূর্বে অন্যজনের কাছে সেই মাল বিক্রি করতে পারবে না। দ্বিতীয়ত, যে ব্যক্তি মাল বিক্রি করছে, যে কথায় যে আলোচনায় যে মালটা বৈশিষ্ট্য হিসেবে বিক্রি করেছিল, যদি তার চেয়ে খারাপ মাল নিয়ে সময় মতো যে সময় দেওয়ার কথা, যদি মাল খারাপ মাল নিয়ে আসে বা দু নম্বর মাল নিয়ে আসে বা যে মাল দেওয়ার কথা সে মাল নিয়ে না আসে, তাহলে ক্রেতা সে মালকে গ্রহণ না করার অধিকার রাখে। তবে যদি সেই মালই নিতে রাজি হয়ে যায়, ক্ষতি করেও, অনেক সময় হয় মার্কেটে মাল নেই, দু নম্বর হলেও নিতে রাজি হয়, যদি ক্রেতা সেই মালে রাজি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বৈশিষ্ট্য বর্ণনা মতো কেনা বেচার সময় যে বৈশিষ্ট্য এবং বর্ণনা দেওয়া হয়েছিল যে মালের, যদি সেই মাল না হয় তাহলে ক্রেতা সেই মাল ফেরত দিতে পারে, ফেরত দেওয়ার অধিকার রাখে। তৃতীয়ত, যে মাল অগ্রিম বিক্রয় করা হয়েছে, যখন সেটা হস্তান্তর করা হবে, যদি পাওয়া না যায়, তাহলে যদি সেটা ব্যবস্থা না করতে পারে, তাহলে এমন সময় ক্রেতা সেই ব্যবসাকে বাতিল করতে পারে, অর্থাৎ ব্যবসা ভেঙে দিতে পারে। লেনদেন যে বেচা কেনা হয়েছে ভেঙে দিয়ে সে টাকা ফেরত নেয়ার অধিকার রাখে, কারণ যে সময়ে মাল দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি। তাই অথবা এটা ক্রেতার উপরে নির্ভর করে, যে সে সে লেনদেনকে ভেঙে টাকা ফেরত নেবে, না অপেক্ষা করবে যে বিক্রেতা যে মালের টাকা নিয়ে নিয়েছে সে মাল ব্যবস্থা করে তাকে এনে দেবে। এটা ক্রেতার উপরে বর্তায়, তাই ক্রেতার ইচ্ছা। এবং এরই মধ্যে কিছু সুদ নেওয়া দেওয়ার মতো কিছু মামলা আছে, কিছু লেনদেন আছে যেটাকে বলা হয় মামিলে রাবাবি ইয়া অথবা বাই ওর রাবাবি, রেবা অর্থাৎ সুদ। সেই সুদ যদি যে কোনো মাল, যে কোনো জিনিস বিক্রয়ের সময়, ক্রয় বিক্রয়ের সময়, লেনদেনের সময় যদি অতিরিক্ত নেয়, একই সময় একই রকমের জিনিস বিনিময়ের সময় যদি বেশি লেনদেন হয়, তাহলে সেই লেনদেনকে সুদ বলে বিবেচনা করা হবে। অর্থাৎ 2 কেজি চাল দিয়ে 2.5 কেজি চাল নেয়া, সেটা হবে সুদ। এবং রেবা এবং সুদ হারাম, তাই লেনদেন এটা হারাম। হোক, সেটা একই রকম চাল কিন্তু একটা ভালো চাল একটি খারাপ চাল, অথবা একটি 1 নম্বর চাল একটি 2 নম্বর চাল, অথবা একটি দাম বেশি একটি দাম কম, যেহেতু জিনিস একই রকমের তাই একই রকমের জিনিস লেনদেনের সময় বেশি দেয়া নেয়া হচ্ছে গিয়ে সুদ, এবং সুদ নেয়া দেয়া হারাম। এবং সেই সুদ নিয়ে দেওয়ার মধ্যেই যদি একই রকম জিনিস, উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম, লোহা, কাঁচা অ্যালুমিনিয়াম, কাঁচা লোহা, সম পরিমাণ লোহা, যদি পাকা লোহা থাকে বা কোনো বানানো কোনো সরঞ্জাম থাকে, যদি সেটাতে কম বেশি হয়, অথবা 1 নম্বর চাল দিয়ে 2 নম্বর চাল লেনদেন করে যেহেতু একই রকম জিনিস, অথবা সোনা যেটা এখনো তৈরি করা হয়নি সেই সোনা দিয়ে তৈরিকৃত কোনো গয়নাগাটি একটু বেশি হোক লেনদেন করা হয়, অথবা ঘি দিয়ে পনির বা দুধ সম পরিমাণের চেয়ে অধিক অতিরিক্ত নেয়া, এই সব কিছুকেই রেবা বা সুদ বলা হবে, এবং এই সুদ নেয়া এবং দেয়া হারাম। এবং যে জিনিসকে অতিরিক্ত নেওয়া হয়, সেই অতিরিক্ত নেওয়া যায় একটা জিনিস চাল দিয়ে চাল ক্রয় করা হচ্ছে, কিন্তু সে অতিরিক্ত চালের জায়গায় যদি অন্য কিছু নেওয়া হয় সেটাও হারাম। উদাহরণস্বরূপ 1 কেজি চাল দিয়ে পরবর্তীতে 1 কেজি চাল এবং 10 টাকা নেওয়া হচ্ছে, যেহেতু লেনদেন সে চাল হচ্ছে, সে টাকাটা হবে সুদ। অথবা 1 কেজি চাল দেওয়ার সাথে সাথে 1 কেজি চাল নিয়ে তার সাথে বলা হলো যে আমি এই চাল নেওয়ার সাথে সাথে তোমাকে আমার জন্য কিছু কাজ করে দিতে হবে, এই কাজ করে দেওয়াটাও হবে সুদ বা হারাম কাজ। এবং যদি কোনো জিনিস একটি শহরে ওজন করে বিক্রি করা হয় কিন্তু অন্য শহরে সেটা গণনা করে বিক্রি করা হয়, উদাহরণস্বরূপ ধরে নেই যে ডিম বাংলাদেশে আমাদের সমাজে গণনা করে বিক্রি করা হয়, হালি, ডজন, 20 বা 100, এই গণনাতে ক্রেতা ইচ্ছা করলে বড় বড় ডিম বেছে বেছে তুলে নেয়, এবং বিক্রেতাও কিছু করার নেই যেহেতু গণনা হিসেবে সে বিক্রি করছে। তাই যে অঞ্চলে গণনা করে বিক্রি করা হচ্ছে সে অঞ্চলে সেই বেশি লেনদেন করা হচ্ছে সুদ, কিন্তু যে অঞ্চলে গণনা করে বিক্রি করা হয় না, এই ডিমই যদি অন্য অঞ্চলে যেমন মিডিল ইস্টে, ইরানে বা অন্য জায়গায় এই ডিমই কেজি হিসেবে বিক্রি করা হয়, তখন যদি কেজি হিসেবে না নিয়ে যদি যে অঞ্চলে কেজি হিসেবে বিক্রি করা হয় সে অঞ্চলে যদি গণনা করে কম বেশি নেওয়া হয় সেটা সুদ হবে না। উদাহরণস্বরূপ 1 কেজিতে ছোট ডিম দেখা গেল 18টা উঠে, হয়তো 17টা উঠে, হয়তো 19টা উঠে, কিন্তু ডিমের সাইজ বড় হলে দেখা গেল 1 কেজিতে 16টা ডিম উঠতে পারে। যে অঞ্চলে ডিম কেজি হিসেবে বিক্রি হয় সেখানে যদি কেজি হিসেবে বিক্রি না করে 16টা ডিম দিয়ে যদি 18টা ডিম লেনদেন করা হয়, এ দুটো ডিম লেনদেন করা এখানে সুদ হিসেবে বিবেচ্য করা হবে না। অথবা যে অঞ্চলে গণনা করে বিক্রি করা হয় সেখানে যদি 4টির জায়গায় 5টি, 4টি দিয়ে 5টি নেওয়া হয়, এই 1টি অধিক এটাকে সুদ হিসেবে বিবেচনা করা হবে না। কারণ অনেক সময় গণনাতে এবং ওজনে কম বেশি হতে থাকে তাই। কিন্তু যে অঞ্চলে গণনা করা হয় সেই গণনার অঞ্চলে গণনা হিসাবে কম বেশি নেওয়া সুদ, যে অঞ্চলে কেজি হিসেবে বিক্রি হয় সে অঞ্চলে কেজি হিসেবে কম বেশি নেওয়া হবে সুদ, এবং সেটা হবে হারাম। টাকা পয়সা আজকের মুদ্রা, আজকে যেহেতু কাগজি টাকা, কাগজের মুদ্রা সারা বিশ্বে প্রচলিত, এবং এই কাগজি টাকার লেনদেন যদি অন্য কাগজের মুদ্রার সাথে কম বেশি হয় তাহলে সেটা সুদ হিসেবে বিবেচ্য করা হবে না, বিবেচনা হবে না। অর্থাৎ $100 দিয়ে 100 টাকা জায়গায় 1000 টাকা লেনদেন করলে এটাকে সুদ বলা হবে না, যে $100 দিয়েছি যে 100 টাকা দিতে হবে না, যেহেতু ডলার আলাদা মুদ্রা, টাকা আলাদা মুদ্রা, তাই $100 জায়গায় $1000 দিয়ে 100 টাকাও নেওয়া যেতে পারে। অর্থাৎ 100 টাকা দিয়ে $105ও নেওয়া যেতে পারে, 100 টাকা দিয়ে $100 দিয়ে 1000 উল্টোটাও করা যেতে পারে। যেহেতু দুটো মুদ্রা আলাদা তাই এখানে সংখ্যায় কম বেশি হলে এটাকে সুদ বলা হবে না। কিন্তু একই মুদ্রায় অর্থাৎ $100 দিয়ে $105 নেয়া, এই $5টা হবে গিয়ে সুদ। অথবা 100 টাকাতে বিনিময়ে 105 টাকা নেয়াটা হবে, এই 5 টাকা হবে গিয়ে সুদ। তাই এই মুদ্রা, একই মুদ্রা একই দেশের মুদ্রা হলে সেখানে সুদ বিবেচনা করা হবে, সুদ গণনা হবে। কিন্তু যদি মুদ্রায় পার্থক্য করে তাহলে পরিমাণ কম বেশি হলে সেটাকে সুদ বলা যাবে না। উদাহরণস্বরূপ আমাদের আজকে এই পৃথিবীতে প্রায় দেশেই আমরা দেখি মানি এক্সচেঞ্জ বা টাকা পাল্টে দেয়, ডলার দিলে টাকা করে দেয়, টাকা দিলে ইউরো করে দেয়, ইউরো দিলে দিনার করে দেয়, দেড়হাম করে দেয়, এখানে 100 দিলে 1000, 1000 দিলে 500 লেনদেন হয়ে, এটাতে কোনো অসুবিধা নেই। সে মার্কেটের দাম কম দিয়েও দিতে পারে বাধ্য হলে, মার্কেটের দামের বেশি অধিক চাইলেও এটাতে লেনদেনে কোনো সমস্যা নেই। দেখা গেল বাজারে $100 যদি 8000 টাকা হয়, সেখানে $100 যদি সে 10000 টাকায় বিক্রি করতে চায় তাহলে এটাকে সুদ বলা যাবে না। তবে যদি একই জিনিস থেকে যদি কোনো জিনিস দুটি রকম দুরকম দুপদের জিনিস তৈরি হয়, উদাহরণস্বরূপ দুধ থেকে দই অথবা দুধ থেকে পনির তৈরি করা হয়, এখানে 1 কেজি দইয়ের বিনিময়ে 1 কেজি পনির নেওয়া যাবে, কিন্তু 1 কেজি দইয়ের বিনিময়ে 1.5 কেজি, 1 কেজি দইয়ের বিনিময়ে 1.5 কেজি পনির নেওয়া যাবে না, যেহেতু একই জিনিস থেকে বানানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে সতর্কতামূলক এহতিয়াত। সতর্কতামূলক এহতিয়াতের মধ্যে ফলও পাকা ফল দিয়ে সমপরিমাণের অধিক কাঁচা ফল নেওয়া যাবে না। এবং এই কেনাবেচার আরেকটি কথা হচ্ছে গিয়ে চেক বা ড্রাফট যাকে বলা হয়, অর্থাৎ বাকি ক্রেতার পাওনা পরিশোধের অঙ্গীকারপত্র যাকে বলা হয়, বাকির একটা জিনিস বাকি ক্রয় করার সময় সেই বন্ধক বাবদ বা অঙ্গীকারপত্র একটা দেয়া হয় যেটাকে ড্রাফটও বলে, সে ড্রাফট বা চেক, সেই চেকের মূল্যের অধিক পরিমাণে কেনা এবং বেচা হারাম। অর্থাৎ অধিকটা হারাম বলতে অধিক পরিমাণটা হবে গিয়ে সুদ এবং সেটা হবে হারাম। অর্থাৎ দেখা গেল যে 1 লক্ষ টাকার চেক, সেই 1 লক্ষ টাকার চেকটি 1,10,000 টাকায় বিক্রি করা যাবে না, এ 10,000 টাকা হবে সুদ। অথবা যদি কোনো ব্যক্তি টাকার প্রয়োজন, নগদ টাকার প্রয়োজন, সে একজনকে টাকা দেবে, তাকে নগদ টাকা কম দিচ্ছি কিন্তু তাকে বলছি যে তুমি সেই, উদাহরণস্বরূপ আমি 10,000 টাকা দিচ্ছি একটা লোককে যার প্রয়োজন, তাকে বলছি তুমি 10,000, 10,500 টাকা, 10,500 টাকার চেক আমাকে লিখে দাও। সেই 10,500 টাকার মধ্যে যেহেতু 10,000 টাকা তাকে দিচ্ছি, এই 500 টাকা হবে গিয়ে সুদ, তাই এটাও হারাম। অথবা সময়ের পূর্বে চেক লেনদেন করা বা অঙ্গীকারপত্র, সেই লেনদেন করা কম বেশি অধিক পয়সায় সেটা সুদ হিসেবে বিবেচনা করা হবে এবং সেটা হারাম। একটি কথা, অনেক দেশে জীবজন্তু, জীবিত জীবজন্তুকে ওজন করে বিক্রি করা হয়। আমাদের দেশে জীবজন্তু, যেহেতু জীবজন্তু একটি একটি করে গণনা হিসেবে বিক্রি করা হয়, কিন্তু অনেক জায়গায় ওজন করে হয়তো জীবিত জীবজন্তুকে বিক্রি করা হতে পারে, কোনো দোষ নেই তাতে, কোনো ক্ষতিও নেই, হতে পারে, দুপক্ষ রাজি থাকলে হতে পারে। একটি কথা, সর্বশেষ কথা আজকে বলবো, যে যদি কোনো কন্ট্রাক্টে, কোনো লেনদেনে, বিক্রি কেনা বেচাতে অথবা ভাড়াতে যদি দুপক্ষেই একটি সময় নির্ধারণ করে দেয় যে সেই সময়ে টাকা বা মাল হস্তান্তর করতে হবে, যদি ক্রেতা অথবা বিক্রেতা সেই সময় পর্যন্ত মাল হস্তান্তর না করে, সময়ের বেশি আসে, তাহলে সেখানে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। যদি এমন কোনো শর্ত থাকে, এই শর্ত যেহেতু শর্তে আকদ বলা হয়, এরূপ শর্ত কেনা বেচার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং যে সময় মতো কাজ করতে পারবে না তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। যদি এই ব্যবসা এবং লেনদেন করা হয়, যদি লেনদেন করা না হয় তাহলে সেখানে মামলা শেষ হয়ে যাবে, কোনো অতিরিক্ত টাকার ক্ষতিপূরণের প্রয়োজন নেই। কিন্তু যদি সময় মতো যে কথা, যে কন্ট্রাক্টে যে কথাটা লেখা হয়েছিল শর্ত হিসেবে, সেই শর্ত হিসেবে তাকে টাকা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।